তিরিশে ডিসেম্বর ২০১৬। তর্জুমানে কাবির আরিফ বিল্লাহ, শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের জুমার পূর্বের মজলিসে বয়ান।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال ليس أحد يحاسب يوم القيامة إلا هلك قلت أوليس يقول الله تعالى فسوف يحاسب حسابا يسيرا فقال إنما ذلك العرج ولكن من نوقش في الحساب يهلك وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم قرآن الكريم مهان رب العالمين بلن دي تما در مدد جارا بھالو عمل کرے بھالو کاز کرے بھالو بھابے زندگی کٹا ہے تو تما در جیبونے ایک ٹو بھالو عمل যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছিলে, কেয়ামতের দিন আল্লাহ পাক সে আমল তোমাদেরকে দেখতে দিবেন। এবং তোমাদের মধ্যে যে কেউ সামান্য পরিমাণও যদি কোনো খারাপ কাজ করে থাকো, সেটাও কাল কেয়ামতের দিন মহান রব্বুল আলামিন দেখাবেন। আল্লাহ তাআলা আমাদের ভালো আমলগুলো দেখার তৌফিক দান করে, আর আমাদের সব খারাপ বিষয়গুলোকে আল্লাহ তাআলা নিজ দয়া মাফ করে দেন। আমার ভাইরা, এই হাদিসে পাক, এই আয়াতে পাক এর দুটো দিক, যে একদিকে নেক আমলের জন্য, ভালো কাজের জন্য, ভালো জিন্দগি করার জন্য, একদিকে এই আয়াতে পাকের কত তাকিদ যে জীবনটাকে ভালো আমল দ্বারা, সুন্দর আমল দ্বারা সুন্দরভাবে গড়ো, যাতে কেয়ামতের দিন তোমার আমল দেখলে মহান আল্লাহ খুশি হয়ে যান। সূরা তাবারক আল্লাযী, সূরা মুলক, এর মধ্যে মহান রব্বুল আলামিন এই কথা বলছেন যে তাবারক আল্লাযী বিয়াদিহিল মুলক, যে মহিয়ান সে আল্লাহ, বড় মহিমাময় সে আল্লাহ, যার হাতে সমস্ত রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা, ওহু আলা কুল্লি শাইইন কাদির, এবং সব কিছুর উপর তিনি পূর্ণ ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সেই মহান আল্লাহ যে তোমাদেরকে হায়াত দান করলেন যার পর মৃত্যু অবধারিত, আল্লাহ পাক পরীক্ষা করে দেখতে চান যে তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আইয়ুকুম, কে কে এরকম আছে যে যারা আহসানু আমালা, বহুতই সুন্দর আমলওয়ালা, চমৎকার আমলওয়ালা। আমল সুন্দর হয় প্রথম ঈমান সুন্দর হওয়া চাই, শিরক যার ভিতরে, কুফর যার ভিতরে, অথবা গলত আকিদা, আকিদা বিশ্বাস যার ভালো না, তো বুনিয়াদ খারাপ হলে তো তার থেকে ভালো ফলের তো আশা করা যায় না। নিম গাছ লাগানোর পরে তার থেকে আম হবে, কাঁঠাল হবে, এই ধারণা আমরা কিভাবে করতে পারব। এই জন্য প্রথম হলো ঈমান সুন্দর থাকা চাই, যে আল্লাহর প্রতি বিশ্বাস, হ্যাঁ, কোরআনের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, আল্লাহর নবী রসুলদের প্রতি বিশ্বাস, ঈমান ঠিক থাকে সেটা খেয়াল রাখা চাই। এবং যে যত নবী রসুলগণ দুনিয়াতে আগমন করেছিলেন, সব নবী হক, সব নবীর উপর ঈমান, নবীদের আসমানি কিতাবগুলো সত্য, এটার উপর বিশ্বাস, সব ধর্ম সত্য ছিল এটার উপর বিশ্বাস, কিন্তু এই সঙ্গে এই বিশ্বাস করা যে আমাদের প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে পৃথিবীতে শুভাগমন করার পর থেকে আসমানি অন্যান্য ধর্মগুলো রহিত হয়ে গেছে, কি কথা বুঝেন নাই? এরপরে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমাদের ইসলাম ধর্ম এবং ইহুদিদের ধর্ম সমান, আমাদের ইসলাম ধর্ম খ্রিস্টানদের ধর্ম সমান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমাদের ইসলাম ধর্ম পূর্ববর্তী আসমানি ধর্মগুলো সমান সমান, এরকম বিশ্বাস সম্পূর্ণ কুফরি চিন্তা, কুফরি আকীদা। এরকম করলে কোনো ক্রমে ইমান থাকবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কারণ ইসলাম আসার পরে সে আসমানি সবগুলো ধর্ম মনসুখ হয়ে গেছে, যেটা রহিত আর যেটা এখন আদিষ্ট দুটার সমান হয় কিভাবে? কোনো ক্রমে সমান হতে পারে না। আর যে ধর্মসমূহ আসমানি না, ইসলাম ধর্মকে সেগুলোর সমতুল্য মনে করা, সমমান মনে করা, এটা তো একদমই কুফরি চিন্তা, কুফরি আকীদা। অর্থাৎ যে ইসলাম ধর্ম অন্য ধর্মকে সমান সমান বরাবর মনে করবে, সে মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো সমস্ত আমলের বুনিয়াদ হলো ইমান। যদি ইমান ঠিক থাকে তখন তার সব আমল দামি হবে, মূল্যবান হবে। হ্যাঁ, যদি গাছের গোড়াই নেই তবে ওর ডালপালা শাখা পোশাকা কোত্থেকে হবে? তো পহেলা তো ইমান দুরুস্ত রাখা কর্তব্য, জরুরি। আজকে এই ব্যাপারে মুসলমানদের মধ্যে অনেক বেশি অজ্ঞতা। মুসলমানরা সঠিক উৎস থেকে দীন ইমান কোরআন সুন্না জানতে অনেকেই চায় না, অনেকে আগ্রহী আবার অনেকের খেলাফ আছে, ব্যতিক্রম আছে, দুনো রকম আছে। যারা উলামায় দিন থেকে কোরআন সুন্নার এবং দিনের এলম জানেন, তো তাদের এলমের জাররা জাররা বিন্দু বিন্দু এটা মূল্যবান এবং এটা মজবুত, এটা পাকা, একদম এটা নির্ভেজাল। আর যারা যে কোনো জায়গা থেকে যত্রতত্র থেকে দিন সম্পর্কে জানেন, তো তাদের জ্ঞানের অনেকটা এরকম হয় যেটা অগ্রহণযোগ্য এবং যেটা তাদের জীবনের বড় ক্ষতির কারণ হয়। যেমন এইরকম যদি কেউ হাজার আমল করতে থাকে যে জীবনভর নামাজও পড়ে এবং জীবনভর তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, হজ উমরাও করতে থাকে, সারা জীবন তসবিহ তাহলিল জিকির আজকারও করতে থাকে, হাজার হাজার বার কোরআন শরীফ খতমও করতে থাকে, বাহ্যিকভাবে তার আমলগুলো সবই তো সুন্দর, কিন্তু সে যে এই কথা মনে করতেছিল যে সব ধর্ম সমান, একটা কথার কারণে তো তার জীবনের সব আমল বরবাদ, সব শেষ হয়ে যাবে, কি কথা বোঝেন নাই? অনুরূপভাবে যে যেমন নাসারাদের ধর্মে তারা তো আসমানি কিতাবকে মানে, তাদের তো কিতাব আসমানি কিতাব সেটাও মানে, তৌরাতকে মানে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে মানে, আল্লাহর নবী। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু সেই সঙ্গে বলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মরিয়ম আল্লাহ তাআলার স্ত্রী, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, হুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন যে আল্লাহ তো একদম এক এবং একক, তার সঙ্গে কোনো দোষর নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহু সামাদ, কি তিনি কারো মুখাপেক্ষী না এবং সকলেই তার মুখাপেক্ষী। যে প্রথম সে ভূমিকাই এত ভারী, ভূমিকা কি প্রতিটি কথাই ওজনদার এবং প্রতিটি কথাই এখানে মুখ্য। হ্যাঁ, আল্লাহু সামাদ, আল্লাহ তো সামাদ, সামাদ আল মুস্তাগনি আন কুল্লি আহাদ, আল মুহতাজ ইলাইহি কুল্লু আহাদ। সামাদ ওই মহান সত্তাকে বলে যে সকলেই যার মুখাপেক্ষী কিন্তু তিনি কারোই মুখাপেক্ষী নন, এইরকম সত্তাকে সামাদ বলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আব্দুস সামাদ নাম রাখে, সামাদের গোলাম, এজন্য সামাদ ভাই, সামাদ ভাই বলতে থাকে। সামাদ ভাই দুনিয়াতে কে হবে যে সকলেই যার মুহতাজ, সকলেই যার মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন, এইরকম সত্তা কি আল্লাহ ভিন্ন আর কেউ আছে? তাহলে অন্য মানুষকে সামাদ ভাই ডাকা সঠিক কিভাবে? নাম ডাকার ব্যাপারেও আমরা এরকম অসাবধান। নাম একটা বলতে থাকলাম, রহমান ভাই, রহমান ভাই কি? যে রহমান সিরিফ আল্লাহ পাকের নাম, আল্লাহ যেরকম আল্লাহ পাকের নাম, রহমান সিরিফ আল্লাহ পাকের নাম। রহমান নামে আর কাউকে ডাকা কোনো ক্রমে বৈধ না, রহমান ভাই কাউকে বলা যায় না, এখন রহমান ভাই সব ডাকতে থাকি আমরা। আমাদের দিনই তালিমের বড় ঘাটতি, দুনিয়ার তালিম তো আমাদের আছে, পয়সা ইনকাম করা এবং দুনিয়াকে উপার্জন করা, দুনিয়াতে আগায় যাওয়া, এই সকল জ্ঞান বুদ্ধি আমাদের ব্যাপক, লেখাপড়া ছাড়াও এই জ্ঞানের অন্ত নাই, অভাব নাই। কিন্তু দ্বীনী জ্ঞানের ক্ষেত্রে আমরা প্রচণ্ডভাবে আপত্তিকর ঘাটতিপূর্ণ মানুষ এক একজন আমরা। এই অবস্থা কেন? যে আমাদের চেত আমাদের সচেতন হওয়ার অভাব। আমরা মুখস্থ ওয়া শুনতে থাকি, বসে বসে দুই তিন ঘন্টা শুনলাম, কিন্তু যে আমার দিনই জীবন গড়ার জন্য, আখেরাতকে নিরাপদ করার জন্য আমার ইসলামের যে জ্ঞান দরকার সেটা আমি শিখবো এবং গভীর মনোযোগে শিখবো, এক একটা কথা নেব আমি। কয়জন মানুষ আছেন যে এরকম শুনতে থাকেন আর নোট করতে থাকেন যে এই কথাটা আমি স্মরণ রাখবো, এই কথাটা আমি হেফাজত করব, এই কথাটা আমার ঘরের লোকদেরকে শোনাবো, আমার সন্তানদেরকে শেখাবো। কয়জন মানুষ এভাবে কথা শুনেন, দিনের কথা শুনতে থাকি মুখস্ত হাইটে চলে গেলাম। এই অবস্থা আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর অবস্থা তো এমন ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানতেন যে মহান আল্লাহর নির্দেশ যে তোমরা নবীর নিকট থেকে নাও এবং নিতে থাকো, মা তাকুমুর রাসূল ফাখুযুহু, তোমরা নবী যা দেন সেগুলো নিতে থাকো, অমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যে সকল বিষয়াদি থেকে বারণ করেন ওই সকল বিষয়াদির ক্ষেত্রে তো থেকে তোমরা বিরত থাকো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসলে তো তারা নীতিই থাকতেন, হ্যাঁ, নেওয়ার নিয়তেই বসতেন। আমরা শোনার নিয়তে অনেকেই বসি, নেওয়ার নিয়তে বসি কম লোকে, যার কারণে আমাদের জীবনের ঘাটতিগুলো দূরই হয় না, অভাবগুলো পূরণই হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এখন তো লোকেরা দীন ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে এত ব্যাপকভাবে বলতে থাকে, যেই কোনো মঞ্চে উঠে সেই ইসলাম সম্পর্কেও যদি বলতে ইচ্ছা করে লাগামহীনভাবে স্বাধীনভাবে যা খুশি বলতেই থাকে, এমনকি এমন কথা বলে যেটার দ্বারা নিজের ঈমান শেষ হয়ে যায়। এবং সেই কথা একজন নেতৃস্থানীয় ব্যক্তির মুখ থেকে যখন বের হয় তো তখন তো সেই কথা লাখো কোটি মানুষের মধ্যে পৌঁছে, আর সেই মানুষটার অনুসারীরা যদি ওই কথাটাকে বিশ্বাস করে তাহলে তাদের তো ঈমান থাকবে না। এই জন্য আমাদের ভাইয়েরা, এটা তো আমাদের বিরাট দায়িত্ব এবং কর্তব্য এই জবানটাকে কন্ট্রোল করা, ঈমানি চেতনার আলোকে, যেখানে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ এটা চূড়ান্ত, ইন্না মানে গ্যারান্টিযুক্ত, চূড়ান্ত এবং সন্দেহাতীত বিষয়, যাতে সন্দেহের কোনো অবকাশ থাকবে না। সেটা কি? যে যে এটা চূড়ান্ত এবং সন্দেহাতীত বিষয় যে দ্বীন তো, ধর্ম তো মহান আল্লাহর নিকট কেবলমাত্র ইসলাম। এর অর্থ কি দাঁড়াইলো? যে আর অন্য কোনো ধর্ম রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয়। বতসের পরেও মহান রব্বুল আলামিন বিষয়টাকে আরো স্পষ্ট করে বলছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, যে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যারা অনুসরণ করবে খুঁজবে তো সেটা কোশ্চিন কালেও, লান মানে লাই ইউকবালা, কোশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না। কোশ্চিন কালে আল্লাহ বলেন গ্রহণযোগ্য হবে না, কোরআন শরীফের এরকম আয়াত শোনার পরে জানার পরে তারপরে আপনি বললেন যে না সব ধর্ম সমান, তো এই এই কথার দ্বারা ঈমান থাকবে? আল্লাহর ঘোষণার বিরুদ্ধে আপনি কথা বলছেন বা বিশ্বাস পোষণ করতেছেন, সেই বিশ্বাস গ্রহণযোগ্য কিভাবে হবে? এই বিশ্বাস জাহান্নামে পৌঁছে দিবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। ইসলামের কোন একটা আমল এরকম আছে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করি আমরা, ইসলামের কোন একটা আমলের সঙ্গে তারা নিজের ধর্মের কোন একটা বিষয়কে মিলিয়ে দেখায় দেখ যে আমাদের ধর্মের এই বিষয়টা আপনাদের চেয়ে সুন্দর। এই দুনিয়ার কোন ধর্মের এরকম হিম্মত আছে, সাহস আছে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? বরং অন্যান্য ধর্মের সব কিছুকে একত্রিত করে ইসলামের এক একটা অঙ্গের সৌন্দর্যের মোকাবেলায় প্রতিযোগিতা করার মতো হিম্মত এই পৃথিবীর কারোই হইতে পারে না। হ্যাঁ, প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী সাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল্লাহ, কেয়ামতের দিন সব উম্মতি তো, সব নবীদের উম্মতি কেয়ামতের হাশরের ময়দানে যখন আসবে তো আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী সাল্লাম বললেন, কোনো একটা বড় মাঠ, বিশাল বড় মাঠ, তার মধ্যে বহু মালিকের অসংখ্য ঘোড়া। তো কোনো একজন মালিক এরকম যে সেই মালিকের ঘোড়াগুলো সবগুলো কপাল সাদা, কপাল সাদা, হাঁটুগুলো সাদা, কপালও সাদা হাঁটুগুলো সাদা। আর এই রকম ঘোড়া ওই মাঠের মধ্যে আর দ্বিতীয় কারো নাই। তো ওই মালিক নিজের ঘোড়াগুলো এই সুবিশাল মাঠের মধ্য থেকে চিনে নেওয়া কষ্টকর কিছু। তো সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূল, তিনি তো সহজেই চিনতে পারবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত যে নামাজের জন্য উযু করবে, উযুর কারণে উযুর প্রতিটি অঙ্গ আল্লাহ পাকের নূরে ঝলমল করতে থাকবে কিয়ামতের দিন। কিয়ামতের মাঠে ওদের এই চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, দুই হাতের মধ্যে নূর চমকাইতে থাকবে, মাথার মধ্যে নূর চমকাইতে থাকবে, পায়ের মধ্যে নূর চমকাইতে থাকবে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো এরকম যখন চমকাইতে থাকবে নূরে বিশেষভাবে, তো তখন আমি বুঝতে পারবো এরাই আমার উম্মত, আমি এইভাবে চিনে ফেলবো। আর কি বলবো, সে ইসলামের অনেক অনেক আমল তো আছে, নামাজ আছে মাশাআল্লাহ, হজ আছে, রমজানের রোজা আছে। হ্যাঁ, রমজানের রোজা সম্পর্কে তো কত বড় কথা বলছেন মহান রব্বুল আলামিন, যে যে কোনো নেক আমল করো, প্রতিটি নেক আমলকে আল্লাহ পাক পহেলাতে এক নম্বরে দশ গুণ ধরেন। যে নামাজ পড়লো এক এক ভক্ত, তা আল্লাহ পাক এক রাকাত পড়লো তাকে দশ রাকাত ধরেন আল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হজ করলো একটা, পহেলা নম্বরেই আল্লাহ পাক এটাকে ধরেন দশটা, পহেলা নম্বরে যে কোনো নেক আমল এটাকে দশ গুণ ধরা হয় প্রথম নম্বরে, এবং সেই দশ গুণ ধরেই তার নেকি এবং সওয়াব এবং পুরস্কার দেওয়া হয়। কিন্তু রোজার ব্যাপারে মহান রব্বুল আলামিন নিজে বলছেন, ইল্লা সওম ফা ইন্নাহু লি, যে রোজাটা কিন্তু এই সাধারণ নিয়ম থেকে বহির্ভূত। হ্যাঁ, ফা ইন্নাহু লি, এই রোজা তো একেবারে এতটা বেশি আমার মহব্বতের জিনিস, এত বেশি আমার মহব্বতের কারণে আমার বান্দার রোজা রাখে। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা একদম কি দিতে হয় সেটা আমি দেখব, খাসভাবে স্পেশালভাবে এটা যা দেওয়ার এটা তো আমি দেব। এইটা রোজার ব্যাপারে সাধারণ নিয়ম যে এক আমলে দশ দশ গুণ নাকি, সেটা আমি এখানে এই নিয়ম রাখবো না, এটার জন্য আমি ভিন্ন ভিন্ন পুরস্কার দান করব। কি পুরস্কার সেটা মহান রব্বুল আলামিন বয়ানই করেন নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো রোজা এত বড় আমল, কিন্তু শুধু রোজা যে নফল রোজা রাখে তার থেকে একটু অনুমান করা যেতে পারে যে রমজানের রোজার মর্তবা আল্লাহ পাকের নিকট কি হবে। যে قال النبي صلى الله تعالى عليه وسلم من صام يوما في سبيل الله, যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন মাত্র নফল রোজা রাখে, বাদ আল্লাহ ওয়াজহু আনিন নারি সাবঈনা খারিফান, আল্লাহ পাক তার এবং জাহান্নামের মধ্যে সত্তর বৎসরের দূরত্ব সৃষ্টি করে দিবেন। একদিনের নফল রোজার মর্তবা যদি এত বড়, লাখ কোটি নফলের চেয়ে একটা ফরজ রোজার মর্তবা অনেক বড়, সে একটা নফল একটা ফরজ রোজার মর্তবা কত বড় হবে। যে ইসলামের একটা রোজার মতো কোনো আমলে পৃথিবীর কে দেখাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইসলামের একটা মাত্র রোজা, একটা নফল রোজার মতো এরকম মর্তবাওয়ালা আমল এই বিশ্বের কোন ধর্মের কার কাছে আছে। হ্যাঁ, তো আর শুধুমাত্র উযু, সেটা এত সুন্দর, এত দামি এবং এত মূল্যবান। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু ইসলামের উপরে কামিল বিশ্বাস এবং পূর্ণ আমলের আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, এবং সমস্ত কুফর শিরক এবং বিদআত এবং গুমরাহি থেকে আল্লাহ আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে হেফাজত করেন। হ্যাঁ, তো কিয়ামতের দিন আল্লাহ পাক যে বান্দাদের সকল নেক আমল বদ আমল সবগুলো দেখাবেন, তো সেই বিশ্বাস আমাদের অন্তরে পোষণ করা চাই, আর সেই চেতনা এবং চিন্তার ভিত্তিতে নিজেদেরকে এখান থেকে তৈরি করা চাই। হ্যাঁ, তো এর জন্য প্রথম দরকার হবে যে আমাদের ঈমান আকীদা বিশ্বাস যেন দুরুস্ত থাকে, এর মধ্যে কোনো কমি ঘাটতি এবং ত্রুটি না থাকে। তারপর হলো বাকি আমল। এখন ঈমান আছে, যে আমলই করবে সে আমল আল্লাহ পাকের নিকট দামি, ঈমান থাকলে সব আমল দামি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক পরীক্ষা করে দেখতে চান যে তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। এই যে এই আয়াতে পাকের মধ্যে এমন একটা উচ্চারণ, এমন একটা অভিব্যক্তি, বর্ণনা, বাগধারা, যাতে স্পষ্ট হয় যে আল্লাহ পাক বান্দাদেরকে নেক আমলের মধ্যে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া দেখতে চান। প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে এই জিনিসটা ছিল, তারা যখন দেখতেন যে ওই মসজিদের ওই কোনায় একজনে নামাজ পড়ে কি সুন্দর, দেখলেই তারা অস্থির হইতেন, ইস এইরকম সুন্দর নামাজ, আচ্ছা চলো আমি উজু করলাম, ফের আমি দু চার রাকাত পড়ি, ওখানে গিয়ে একদম খুব মনোযোগে খুব পড়তে থাকতেন নামাজ। একজনকে তেলাওয়াত করতে দেখলে এ আমিও তেলাওয়াত করবো, তো উনি আরেক জায়গায় তেলাওয়াত শুরু করে দিতেন, একজনকে সৎকা করতে দেখলে তিনি নিজেও সৎকা করতে শুরু করতেন। কোরআন শরীফের রব্বুল আলমিন এটা শিক্ষা দিচ্ছেন এবং জায়গায় জায়গায় এই বিভিন্ন ভাষায় রব্বুল আলমিন এই বিষয়টাকে তুলে ধরছেন। যেমন এক আয়াতে অফি দালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন, এ বান্দারা আখেরাতকে সুন্দর করার কাজে তোমরা তো পরস্পর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে আমাকে দেখাও, প্রতিযোগিতা অবতীর্ণ ফালিয়াতা নাফাস মানে তোমরা পরস্পরের প্রতিযোগিতায় অবতীর্ণ হও। তো আখেরাতের বিষয়টাকে এইরকম গুরুত্বের নজরে দেখা যে আমি এই ক্ষেত্রে আরও আগায়া যাব, আরও আগায়া যাব, আমার গতকালের দিনটা যেন আজকের দিনটা যেন গতকাল পরশু থেকে জীবনের সবগুলো দিন থেকে আরও সুন্দর হয়, সেজন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। কিন্তু পদে পদে কদমে কদমে জীবনের বাঁকে মোড়ে আমাদের দ্বারা যেখানে যখন যে ভুলটা হয় এই ক্ষেত্রেও আমাদেরকে অত্যন্ত সচেতন থাকা দরকার। আমাদের ভুল হয়, আমাদের ভুল হচ্ছে, আমাদের ভুল হবে, হইতেই থাকবে, কিন্তু এক্ষেত্রে এই বিষয়টাকে আমাদের মনে রাখতেই হবে যে হাজার ভুল হোক, লাখ কোটি ভুল হোক, এক এক দিনে শতবার ভুল হোক, আমার দায়িত্ব এবং কর্তব্য হবে যে ভুল হইলে আল্লাহর নিকট নত হওয়া, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া এবং মাপ চাওয়া। আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি মাপ চাই, আমি লজ্জিত, আমি এমনটা আর করব না, অন্তর থেকে খুব দৃঢ় সংকল্প করা। এতটুকু পর্যন্ত যদি হয় যে লজ্জিত হয়ে আসে, দৃঢ় সংকল্প করে আর এই গুনার মধ্যে সে জড়িত হবে না, আল্লাহ তাআলা এইটুকুর কারণে তাকে মাফ করে দেন। সেই গুনা যত সঙ্গীন হোক না কেন, যত কঠিন হোক না কেন, মা আসাররা মান ইস্তাগফারা ওয়াইন আদা ফিল ইয়াউমি সাবঈনা মাররা। হ্যাঁ, এই যে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ওই লাম ইউসিরু ওখানে এসরার বলতে কি বোঝানো হয়েছে এই হাদিসে পাকে সেটার ব্যাখ্যা তাফসীরে ইবনে রাজব হাম্বলিতে ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহি লিখছেন যে কোরআন শরীফে যে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন যে সকল বান্দারা কঠিন কোনো গুনাহে লিপ্ত হয়ে গেছে অথবা যে কোনো গুনাহে লিপ্ত হলো কিন্তু তার মনে হলো যে আল্লাহ নারাজ হলে আমার তো কোনো উপায় নেই, কালকে আমাদের মুখ দেখাবো কীভাবে মহান রব্বুল আলামিনকে। হ্যাঁ, জাকারুল্লাহ না জাকারু ওয়াইদ আল্লাহ, জাকারু ওয়াইদ আল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারপরে তার নিজের গুনাহের জন্য আল্লাহ পাকের নিকট মাপ চাইল, কিন্তু শর্ত এই যে লাম ইউসিরু আলা মা ফাআলু, এসরার করে নেই, এটার অর্থ কি ওই হাদিসে পাকে সেটা বর্ণনা মা আসাররা মান ইস্তাগফার ওয়াইন আদা ফিল ইয়াউমি সাবঈনা মাররা, তার অর্থ হলো গুনাহ করার পরে তার কোনো গুনাহ এমন হয় না যে তারপরে সে ক্ষমা চায় না। হ্যাঁ, যে আমি সে ক্ষমা চাওয়ার পদ্ধতি কি, লজ্জিত হওয়া এবং সেই গুণাটা থেকে পৃথক হয়ে যাওয়া আর একদম দৃঢ়ভাবে অন্তরে সংকল্প করা, পাক্কা এরাদা করা আর করব না এই গুণা। কিন্তু মনের মধ্যে যদি এমন সন্দেহ লাগে, আমি তো বলি যে আমি করবো না কিন্তু আমার উপর আমার বিশ্বাস লাগে না, না জানি আবার করে ফেলি, শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো আমার মোর্শেদ রহমতুল্লাহ আলাই বলতেন যে তুমি তো এরাদা করছো তুমি করবা না কিন্তু মনের মধ্যে খটকা হয়, অবশ্বাসা লাগে, না জানি আবারও করি, না জানি, এই না জানি করি সংশয়ের কারণে এই দৃঢ় সংকল্পের কোনো ক্ষতি হবে না। যেমন এক যেমন নাকি এই কথাটাকে আর একটু পরিষ্কার করি, একটা লোক বিয়ে করতেছে, তো এরপরে এখন ওই যিনি খুতবা পড়লেন তিনি এখন বলেন কবুল করলাম, এখন ওই সময় সে সংশয়ের মধ্যে কি কবুল বলবো না না বলবো, আহ হ্যাঁ কবুল করবো না না করবো, করবো না না করবো, এইরকম মনের ভিতরে হাজারবার সংশয় ফটকা পয়দা হইতে থাকতেছে, ওর মধ্যে মুখ দিয়ে বলে ফেলছে কবুল করলাম, এমন এই হাজার মনের মধ্যে সংশয় আর এই মুহূর্তেই সে মুখে বলল কবুল করলাম, বিয়ে হলো না না হলো, বিয়ে একদম হলো মানে একদম ফাইনাল, একশো ভাগ গ্যারান্টির সাথে হয়ে গেছে। অনুরূপ ভাবে যেই বন্দা এই মনের মধ্যে খালি খটকা হয় যে আমি তো এরাদা করছি, ইচ্ছা করতেছি যে আমি এই গুণা আর করব না, কিন্তু আমার মনের মধ্যে যে খালি খটকা হয় না জানি আবার সেই গোলমাল আমার দ্বারা হয়ে যায়, এইরকম মনের ভিতরে হাজারো সংশয় সত্ত্বেও সে যদি বলে আমি তো এরাদা করলাম যে আমি গুণা করব না, এটা এরকম পাক্কা, এইটা এরকম পাক্কা ইস্তিগফার এবং পাক্কা তওবা, এবং এই মুহূর্তে আল্লাহ তাআলা তার ওই গুনাহ মাফ করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার স্পষ্ট ভাষায় হাদিসে পাকে বলছেন, মা আসাররা মান ইস্তাগফারা, ওই লোক গুনার উপরে গণ্য হবে না। শুনেন আপনারা, ওই লোক গুনার উপরে গণ্য হবে না, গুনার মধ্যে আছে বলে গণ্য হবে না। যেই লোক যে বারংবার গুনাহ হওয়া সত্ত্বেও বারংবার সে আল্লাহ পাকের নিকট ক্ষমা চায়, ওয়াইন আদা ফিল ইয়াউমি সাবিনা মাররা, একই গুনাতে কিংবা বিভিন্ন গুনাতে একই দিনে যদি সে সত্তর বারও লিপ্ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদায়েন আদা ফি যালিকা যামবি আও গায়রিহি, সেই গুনার মধ্যে অথবা যে কোনো গুনার মধ্যে যদি একই দিনে সে লিপ্ত হয় সত্তর বারো। এই হাদিসে তো এইটুকু আছে, কিন্তু আরেক হাদিস আছে ওয়ালাও আদাফিল ইয়াউমে মিআতামাররাতিন, একশত বারো যদি তার দ্বারা গুনাহ সংঘটিত হয়। তো এক হাদিস শরীফে সত্তর বার, আরেক হাদিস শরীফে একশো বার। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন বলছেন এর উদ্দেশ্য হলো আল মুরাদ আল মুবালাগ, আল মুরাদ আর তাকসির, অর্থাৎ এই সত্তর আর একশো উদ্দেশ্য না, তার দ্বারা হাজার অসংখ্য গুণাও যদি হয়, যত গুণাই সংঘটিত হোক, কিন্তু যদি সে প্রত্যেক গুণার পরে আল্লাহ পাকের নিকট মাপ চায়, অনুতপ্ত হয়, লজ্জিত হয় আর এটা দৃঢ় সংকল্প করে আমি গুণা আর করবো না, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার সব গুণাই মাফ করে দিবেন। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা সকল ইনশাআল্লাহ তাআলা নেক আমলের চেষ্টা করতে থাকব, নেক আমলের জন্য আমরা চেষ্টা করতে থাকব, আগে বাড়তে থাকব। আগের দিনগুলোর চেয়ে আজকের দিনটা এবং পরের দিনগুলোকে আরো সুন্দর করার আমরা অবশ্যই চেষ্টা করব, আর একই সঙ্গে এটা আমরা সবসময় দিনরাত সচেতন থাকব, যেখানে যখন যে ভুল হয় আমরা তওবা করব, আল্লাহ পাকের নিকট লজ্জিত হব এবং মাপ চাইব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদের জিন্দেগিটাকে আল্লাহ তাআলা একদম নির্দাগ সুন্দর বানিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে কিয়ামতের ময়দানে বান্দা যখন আসবে সবগুলো আমল আল্লাহ পাক দেখাবেন। তো হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দা যখন খাঁটি অন্তরে তওবা করে, হ্যাঁ, তো ওর যে গুণাগুলো ছিল না সবগুলো গুণাকে আমল নামা থেকে আল্লাহ পাক একদম মিটাইয়া দেন, কোনো গুণার চিহ্ন আমল নামায় থাকে না, আর যতগুলো গুণা ছিল এতগুলো নেকি সেখানে লিখে দেওয়া হয়। এখন কারো যদি গুণা ছিল সত্তরটা, সত্তরটা মাফ করে সত্তরটা নেকি লিখে দেয়, আর কারো যদি গুণা ছিল সত্তর হাজার, সত্তর হাজার গুণা মাফ করে সত্তর হাজার নেকি ওইখানে লিখে দেওয়া হবে। যে আজব কথা ভাই, সুবহানাল্লাহ। এবং ওর যে এই অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যা গুণা হয়েছিল, কালকে আমাদের সে অঙ্গ প্রত্যঙ্গ ওর বিরুদ্ধে সাক্ষী হইতো, জমিন সাক্ষী হইতো, এই সেই জমিনকে আল্লাহ পাক গুণার কথা ভুলাইয়া দিবেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে ভুলাইয়া দিবেন। এই ফেরেশতারা যা ওর সঙ্গে আছে, কেরামান কাতিবিন, এরা সাক্ষী হইতেন, এই ফেরেশতাদেরকেও আল্লাহ পাক গুণার কথা একদম ভুলাইয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। বাস
তরজুমান আকাবির আরিফ বিল্লাহ শাইখুল হাদিস শাইখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুমের বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়মিত নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715818069 মুফতি শহীদুসালাম কাসিমি। লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হলো আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের
গ্রুপের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।